রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরা। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। গত তিন পর্ব জুড়ে আমরা তাবুক যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে তাবুক যুদ্ধে অবশিষ্ট আলোচনা শেষ করে হিজরি নবম বর্ষের অন্যান্য ঘটনা নিয়ে আলোচনা করব। এরপরে আসবে বিদায় হজের কাহিনী এবং সবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অবসানের কাহিনী। প্রথমে আমরা আলোচনা করব তাবুক যুদ্ধের মুজিজা বা অলৌকিক ঘটনা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সব যুদ্ধেই কম বেশি মুজিজার ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য মুজিজার ঘটনা রয়েছে, সংখ্যাটি এক হাজারে কম হবে না। আমরা এর মধ্যে অল্প কয়েকটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তাবুক যুদ্ধের মুজিজা নিয়ে আলোচনা করব। প্রথম মুজিজাটি ঘটে সামুদ জাতির এলাকা পার হবার পর। সামুদ জাতির এলাকা পার হওয়ার সময় মুসলিমদের কাফেলার পানি ফুরিয়ে যায়। সাহাবিরা হন্তদন্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টা জানালেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ মেঘ দিলেন, পানি দিলেন এবং ছায়া দিলেন। মুসলিমরা প্রাণ ভরে পানি তো পান করলই, যাত্রার পরের অংশের জন্য সব পাত্র ভরে নিল। এই মুজিজা দেখে মুমিনদের ঈমান স্বভাবতই আরও দৃঢ় হয়, কিন্তু মুনাফিকদের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। এমনই এক মুনাফিককে উদ্দেশ্য করে কয়েকজন সাহাবি বললেন, এবার তো ঈমান আনো, আর কত প্রমাণ চাও? সেই মুনাফিক জবাব দিল, আরে আকাশে মেঘ ছিল, কাকতালীয়ভাবে বৃষ্টি চলে এসেছে আর কি। এই মুনাফিকগুলো পুরো তাবুক অভিযানে নানাভাবে নিজেদের আসল চেহারা প্রকাশ করেছে। দ্বিতীয় কাহিনীটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট হারানো নিয়ে। পথিমধ্যে এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট হারিয়ে যায়। সাহাবিরা সেটি খুঁজতে বের হন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন উমারা ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবির সাথে। এই সাহাবি আকাবার বায়াত এবং বদরের যুদ্ধে অংশ নেয়ার বিরল সম্মানের অধিকারী। উমারার উট এবং মালপত্র যেখানে রাখা ছিল তার কাছে বসা ছিল একদল লোক। এদের মাঝে ছিল যায়েদ ইবনে লুসাইদ নামের এক মুনাফিক। যায়েদ তার লোকদের বলল, এই মুহাম্মদ লোকটা নিজেকে নবী দাবি করে, আসমানি খবরাখবর জানায়, অথচ তার উট হারিয়ে কোথায় গিয়েছে এটাই বলতে পারে না। ঠিক এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারাকে বললেন, এই মাত্র এক লোক বলেছে এই মুহাম্মদ লোকটা নিজেকে নবী দাবি করে, আসমানি খবরাখবর জানায়, অথচ তার উট কোথায় গিয়েছে এটাই বলতে পারে না। আল্লাহর কসম, আমি ততটুকুই জানি যতটুকু আল্লাহ আমাকে শিক্ষা দেন। এই মাত্র আল্লাহ আমাকে জানিয়েছেন যে আমার উটটি অমুক উপত্যকার এই গিরিপথের দিকে আছে। এর গলার রশি একটি গাছের ডালে আটকে যাওয়ায় সে থেমে পড়েছে, যাও গিয়ে সেটা নিয়ে এসো। সাহাবিরা ঠিক ওই জায়গাটিতে গিয়ে উটটিকে খুঁজে পেলেন। এই ঘটনার পর ওমারা রাদিয়াল্লাহু আনহু তার মালপত্রের কাছে ফিরে গিয়ে একজন লোককে বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অসাধারণ একটি খবর জানিয়েছেন। তিনি নবীজির কাছে যা যা শুনেছেন সব সবিস্তারে সবাইকে জানালেন। ওমারা ঘটনাটি জানতেন, কিন্তু বিদ্রুপাত্মক মন্তব্যটি কোন মুনাফিক করেছে তা তিনি জানতেন না। নবীজি শুধু এটুকুই বলেছেন, এক লোক বলেছে। আল্লাহ রসুল কেমন নবী, নিজের উট কোথায় হারিয়ে গেছে তাও জানেন না। যাই হোক, তিনি যখন ঘটনাটি সবাইকে বললেন, তখন উপস্থিত একজন লোক যায়েদের নাম বলে দিল। সে বলল, আরে এই কথা তো যায়েদই আমাদেরকে বলেছে। ওমারা জেনে গেলেন যায়েদ ইবনে লুসাইদের নাম। তিনি যায়েদের ঘাড়ে ধাক্কা দিয়ে বললেন, আল্লাহর বান্দারা এদিকে এসো, আমার অগোচরে আমারই তাবুতে এরকম ধকাবাজ বসেছিল, এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। তারপর যায়েদকে বললেন, ওরে আল্লাহর শত্রু, আমার কাছ থেকে সরে যা, আর জীবনেও আমার চোখের সামনে আসবি না। ইবনে ইসহাক লেখেন, কেউ কেউ বলেছে যায়েদ পরে তওবা করে সুপথে ফিরে আসে, আবার অন্যদের মতে আমৃত্যুই সে মুনাফিক থেকেছে, তবে আল্লাহই ভালো জানেন। তৃতীয় ঘটনাটি আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত। তাবুকে অবস্থানকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের একবার জানিয়ে দিলেন যে প্রবল একটি ঝড় বাতাস ধেয়ে আসছে, সবাই যেন সতর্কতামূলক কিছু ব্যবস্থা গ্রহণ করে, মাটির সাথে যতটা পারা যায় নিচু হয়ে থাকতে হবে, মালপত্র আর পশুগুলো শক্ত করে বেঁধে রাখতে হবে। সত্যিই একসময় চলে আসে সেই ভয়ঙ্কর বাতাস। সহিহ মুসলিমে এসেছে আবু হুমায়দ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা তাবুতে পৌঁছলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, আজ রাতে তোমাদের উপর এক প্রবল ঝড় বাতাস বয়ে যাবে, সে সময় কেউ যেন দাঁড়িয়ে না থাকে, আর যাদের যাদের উট আছে তারা সেগুলো শক্ত করে বেঁধে রাখবে। ঠিকই সেই রাতে প্রচণ্ড বায়ু ধেয়ে আসে। এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করে দাঁড়িয়েছিল। সে বাতাসে উড়ে গিয়ে একদম তাই পর্বতের কাছে গিয়ে আছড়ে পড়ে। চতুর্থ মুজিজাটি হল তাবুকের ঝর্ণা। মুআযে বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা দিলেন, ইনশাআল্লাহ আগামীকাল দুপুরের একটু আগে তোমরা তাবুকের পানির উৎসের কাছে পৌঁছে যাবে। কেউ আগে আগে পৌঁছে গেলেও আমি আসার আগ পর্যন্ত যেন সেই পানি স্পর্শ না করে। কিন্তু আমাদের আগে দুজন লোক সেখানে পৌঁছে যায়। একটা জুতার ভেতর যতটুকু পানি ধরে ঝর্ণাটিতে ঠিক ততটুকুই পানি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুজন লোককে জিজ্ঞেস করলেন তারা পানি স্পর্শ করেছে কিনা। তারা হ্যাঁ সূচক জবাব দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বেশ কিছু কড়া কথা শুনিয়ে দিলেন। তারপর লোকজন সকলে মিলে আজলা ভরে ভরে যতটুকু সম্ভব পানি তুলে এক জায়গায় জড়ো করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানিতে হাত মুখ ধুয়ে ওই পানিটুকু আবার ঝর্ণায় পড়তে দেন। হঠাৎ করে ঝর্ণার পানি এত বেড়ে যেতে শুরু করে যে কাফেলার 3000 মানুষ সকলেই তেষ্টা মিটিয়ে পানি পান করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, যদি বেঁচে থাকো তাহলে কিছুকাল পরেই দেখবে এই জায়গা বাগানে বাগানে ভরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন তখন তাবুকের চারিদিকে ধুধু মরুভূমি, কাছে পিঠে কোথাও জনবসতি নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ এই জমিনে বরকত ঢেলে দেন। ঝর্ণার পানি কেবল ওই কাফেলার তেষ্টা মিটিয়েই ক্ষান্ত হয়নি। আজ পর্যন্ত তাবুক তার সুজলা সুফলা শস্য শ্যামলা পরিবেশের জন্য সুপরিচিত। এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন নিশ্চিতভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার একটি প্রমাণ। পঞ্চম মুজিজাটি হল খাবারের প্রাচুর্য, যা আমরা আগেও বিভিন্ন যুদ্ধে দেখেছি। আবু সাঈদ ইবনে আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তাবুক অভিযানের এক পর্যায়ে খাবারের সংকট দেখা দিলে লোকজন এসে বলল, আল্লাহ রসুল, আমাদের উটগুলো জবাই করার অনুমতি দিন, তাহলে সেগুলোর মাংস চর্বি ব্যবহার করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, করো। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু এমনটা করলে তো বাহনের অভাব দেখা দেবে। আল্লাহ রসুল, আপনি বরং লোকদের বলুন তাদের অতিরিক্ত খাবারগুলো নিয়ে আসতে, তারপর আপনি আল্লাহর কাছে তাতে বরকতের দোয়া করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চামড়ার মাদুর আনিয়ে মাটিতে বিছিয়ে দিলেন। তারপর সবাইকে নিজ নিজ অতিরিক্ত খাবারটুকু নিয়ে আসতে বললেন। কেউ কেউ নিয়ে এলো এক মুঠো শস্য, কেউ বা একটি রুটি। এভাবে করে অল্প কিছু খাবার জড়ো হলো মাদুরের উপর। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন সেখান থেকে নিজ নিজ পাত্রে খাবার ভরে নিতে। অলৌকিকভাবে খাবারের পরিমাণ এত বেড়ে গেল যে শিবিরে থাকা প্রতিটি খাবারের পাত্রই কানায় কানায় ভরে গেল। এর বাইরে যতটুকু খাবার বাকি ছিল সেখান থেকে আবার কাফেলার সকলে পেট পুরে আহার করল। তারপরও অবশিষ্ট রয়ে গেল বেশ কিছু খাবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহ রসুল। যে কেউ নিঃসন্দেহে এই দুই সাক্ষ্য নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেই জান্নাতে প্রবেশ করবে। এগুলো ছাড়াও আরও কিছু মুজিজা ছিল যা ভবিষ্যৎবাণীর আকারে ঘটেছে। যেমন বুখারিতে জিজিয়া কর ও সন্ধি স্থাপন অধ্যায়ে একটি হাদিস বর্ণিত আছে, যেটি আউফ ইবিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি তাবুক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তিনি তখন একটি চামড়া তৈরি তাবুতে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে 6টি নিদর্শন গণনা করে রাখো। আমার মৃত্যু, অতপর বাইতুল মুকাদ্দাস বিজয়, অতপর তোমাদের মধ্যে ঘটবে মহামারী, বকরির পালের মহামারীর মতো, সম্পদের প্রাচুর্য, এমনকি এক ব্যক্তিকে 100 দিনার দেওয়ার পরেও সে অসন্তুষ্ট থাকবে, অতপর এমন এক ফিতনা যা আরবের প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করবে, অতপর যুদ্ধবিরতি চুক্তি যা তোমাদের ও বনি আসফার বা রোমকদের মধ্যে সম্পাদিত হবে, অতপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং 80টি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে, প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 সৈন্য। এর মধ্যে আল্লাহ রসুলের মৃত্যু, বাইতুল মাকদিসের বিজয় এগুলো ঘটেছে। বাইতুল মাকদিস বিজয় হয় আল্লাহ রসুলের মৃত্যুর কয়েক বছর পরে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মহামারী আকারে প্লেগ হয়েছিল। তবে হাদিসে বর্ণিত এই মহামারী কি হয়ে গেছে না ভবিষ্যতে হবে এ নিয়ে মতপার্থক্য আছে। আমরা তাবুক যুদ্ধের আলোচনার শেষ দিকে চলে এসেছি। তাবুক অভিযান ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। যদিও কোনো যুদ্ধ হয়নি, কিন্তু স্রেফ যুদ্ধের আদেশ দেওয়ার মাধ্যমে আল্লাহতালা সবাইকে পরীক্ষা করে নেন। স্বাভাবিক অবস্থায় মানুষকে দেখে বোঝা যায় না তার ভেতরে কী আছে, কিন্তু বিশেষ পরিস্থিতিতে তার মনের আসল অবস্থা বের হয়ে আসে। মানুষের কথা বা কাজই বলে দেবে তার অন্তরের বিশ্বাস আসলে কী। তাবুকের অভিযান ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ও আসন্ন বিজয়গুলোর জন্য মুসলিমদের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে মুসলিমদের সেই ভূমির দিকে অভিযান করেছেন যেখানে এক বছর পর মুসলিমরা নিজেরাই আক্রমণ করবে। এজন্য তাবুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছেন, আমার মৃত্যুর পর তোমরা বায়তুল মাকদিস জয় করবে। তাবুকের পথে যাত্রা ছিল কঠিনতম এক অভিযাত্রা। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে ফসল কাটার মৌসুম। সেই সব কিছু ফেলে এক মাসের দূরত্ব পার হতে পারা মানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, আর আল্লাহর পক্ষ থেকে আসা এই পরীক্ষাতে সাহাবীরা উত্তীর্ণ হয়েছেন। বিশাল এই অভিযানের প্রস্তুতির অনুপাতে যুদ্ধের ময়দানে তেমন কিছুই হয়নি, এটা সত্যি। শুধুমাত্র উত্তরাঞ্চলের কিছু গোত্রের সাথে চুক্তি হয়েছে, সেজন্য 30,000 সৈন্যের বাহিনীর প্রয়োজন ছিল না। কিন্তু যুদ্ধ মানেই কেবল ময়দানের যুদ্ধ নয়, তাবুকের যুদ্ধ মুসলিমদের এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। এই যুদ্ধ রোমান ও পারস্যের সাথে আসন্ন তীব্র সব যুদ্ধের জন্য মুসলিমদের মানসিকভাবে প্রস্তুত করে। মৃত্যুশয্যায়ও তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে উত্তর অভিমুখী অভিযানে যাওয়ার আদেশ করে যান। এভাবেই ইসলামী সভ্যতার একটি দৃঢ় ভিত্তি স্থাপিত হয়। সবশেষে আমরা তাবুক যুদ্ধের প্রভাব নিয়ে সমসাময়িক দুজন আলিমের মন্তব্য উল্লেখ করব। প্রথমে আমরা উল্লেখ করব আল্লামা শফিউর রহমান মোবারকপুরীর মন্তব্যটি, যা তিনি তার বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুমে বলেন। তাবুক যুদ্ধ জাজিরাতুল আরবের উপর মুসলমানদের প্রভাব বিস্তার এবং শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জনসাধারণ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিল যে এখন থেকে জাজিরাতুল আরবে ইসলাম ছাড়া অন্য কোনো শক্তির অস্তিত্ব থাকবে না। পৌত্তলিক এবং মুনাফিকরা মুসলিমদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র চালিয়ে নিজেদের প্রত্যাশিত যে সুযোগের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নও ভেঙে খান খান হয়ে গিয়েছিল। কেননা তাদের আশা আকাঙ্ক্ষার মূল কেন্দ্র ছিল রোমানরা। এই যুদ্ধের ফলে সেই আশাও ধূলিসাৎ হয়ে যায়। এতে কাফের ও মুনাফিকদের মনোবল ভেঙে যায়। তারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে ইসলাম থেকে পলায়ন বা নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। এমত অবস্থায় মুনাফিকদের সাথে নরম ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা মুসলিমদের ছিল না। মুনাফিকদের সাথে কঠোর ব্যবহার করতে আল্লাহতালা নির্দেশ দিলেন। এমনকি তাদের দেয়া দান খয়রাত গ্রহণ, তাদের জানাজার নামাজ আদায়, তাদের জন্য মাগফিরাতের দোয়া এবং তাদের কবরত জিয়ারত করতেও নিষেধ করা হল। মসজিদের নামে তারা যে ষড়যন্ত্রের আখড়া তৈরি করেছিল সেটিও ধ্বংস করে নির্দেশ দেয়া হল। তাদের চিনতে আর কোনোই অসুবিধা রইল না। কোরআনের আয়াত দ্বারা মুনাফিকদের দিক আঙ্গুল তাক করে যেন তাদের চিনিয়ে দেয়া হল। তাবুকের যুদ্ধের প্রভাব থেকে এও বোঝা যায় যে মক্কা বিজয়ের পর বিভিন্ন দেশের প্রতিনিধি দল মদিনা আসতে শুরু করলেও এই যুদ্ধের পর সেই সংখ্যা বহুগুণ বেড়ে গেল। শাইখ আলী আস-সাল্লাবী তার বিখ্যাত সিরা গ্রন্থে তাবুক যুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনায় বলেন, মুসলিম মুশরিক নির্বিশেষে গোটা আরব জাতির মনেই অপরাজয় রোম নামে একটি মূর্তি গড়ে উঠেছিল। তাবুক অভিযান সেই মূর্তিকে ভেঙে গুঁড়িয়ে দেয়। একটা সময় মনে করা হতো অনারব কোনো জাতীয় বোধহয় রোমানদের হারাতে পারবে না। মুতার যুদ্ধে মুসলিমদের পরাজয়ে সেই ধারণা আরও বদ্ধমূল হয়। কিন্তু তাবুক অভিযানে রোমান বাহিনীকে পালাতে দেখে আরবদের ধারণা আমূল পাল্টে যায়। এবার মনে হতে থাকে রোমানদের পরাজিত করতে সক্ষম কোনো জাতি থেকে থাকলে সেটা মুসলিমরাই। মুসলিমরা ওই অঞ্চলে একটি শক্তি প্রদর্শনী মহড়া করে। এর ফলে ওই এলাকার চারপাশের লোকেরা বুঝে নিল যে এরা যে কোনো শক্তিশালী সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করতে সক্ষম। তার উপর মুসলিমরা কোনো জাতীয়তাবাদী বা গোত্রবাদী চেতনার বশে যুদ্ধ করে না। তাই এদের জয়যাত্রা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমার মাঝে থেমে না গিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। তাবুকে কোনো সংঘাত ছাড়াই রোমান সেনারা তাদের ফাঁড়ি ছেড়ে শামে পালিয়ে যায়। ফলে বিনা যুদ্ধে তাবুক অঞ্চল মুসলিমদের হাতে চলে আসে। তাবুক অধিবাসীরা এই অবিশ্বাস্য ঘটনা দেখে নতুন করে ভাবতে শুরু করে। রোমানদের সাথে মিত্রতা প্রত্যাহার করে তারা মুসলিম শাসনের অধীনে চলে আসার সিদ্ধান্ত নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বিস্তারিত একটি চুক্তিপত্র লেখান। মুসলিম জাতির প্রতি তাদের অধিকার ও কর্তব্য সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হয়। সবচেয়ে বড় কথা, তাবুক অভিযানের মাধ্যমে শাম বিজয়ের পথ খুলে যায়। যদিও শামে প্রভাব বিস্তারের চেষ্টা আগেও করা হয়েছিল, কিন্তু কোনোটাই তাবুকের মতো এমন সাফল্যের মুখ দেখেনি। শাম আক্রমণকারী প্রথম বাহিনী নবীজির মৃত্যুর পর যাত্রা শুরু করে। কিন্তু এই বাহিনী গঠিত হয়েছিল স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি এর নেতা হিসেবে নিয়োগ দেন। সেই ক্ষেত্রে বলা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই শাম সহ অন্যান্য ভূমি বিজয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। মক্কা বিজয়ের ফলে আরবরা তো দলে দলে ইসলামের পতাকার নিচে চলেই আসে। তাবুকে সাফল্যের পর তা আরও বেগবান হয়। যেমন দক্ষিণে নাজরান গোত্র মুসলিমদের সাথে চুক্তি করে জিজিয়া দিতে সম্মতি জানায়। আরব মুশরিকরাও ইসলামের অগ্রযাত্রা প্রতিহত করার শেষ আশাটুকু হারিয়ে ফেলে। ইসলামের প্রতি আনুগত্য প্রকাশের উদ্দেশ্যে নবম হিজরি সনে এত এত প্রতিনিধি দল মদিনায় আগমন করে যে বছরটার নামই হয়ে যায় প্রতিনিধির বছর। হিজরির নবম বর্ষ, সারা জীবন নিফাক, মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত, গোপন বিরোধিতা ও শত্রুতা পোষণের পর আবদুল্লাহ ইবনে উবাই তখন মৃত্যুমুখে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দেখা করতে গেলেন। আল্লাহ রাসূল তাকে বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে সব সময় সতর্ক করতাম ইহুদিদের ভালোবেসো না। আবদুল্লাহ ইবনে উবাই বলল, সাআদ ইবনে যুরায়রা তো তাদের ঘৃণা করত, কিন্তু কী লাভ হয়েছে, সে তো মারা গেছে। ইবনে উবাইয়ের চোখে মৃত্যুই ছিল পরাজয়। মৃত্যুর পরে জীবনেই যে আসল জীবন, এই সত্য সে কুফরি আর একগমির কারণে বুঝতে পারেনি, বুঝতে চায়ওনি। মুসলিমদের প্রতি বাহ্যিক আনুগত্য দেখালেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার বিশ্বস্ততা ছিল কাফেরদের প্রতি। এটা মুনাফিকদের চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক। তারা কুফফারদের প্রতি অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের প্রতি আনুগত্য পোষণ করে, অর্থাৎ তারা তাদের সুখে সুখী হয়, তাদের দুঃখে দুঃখী হয়।
فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ
বস্তুত যাদের অন্তরে রোগ রয়েছে তাদেরকে আপনি দেখবেন দৌড়ে গিয়ে তাদেরই মধ্যে প্রবেশ করে। সূরা মায়দা আয়াত 52। মুনাফিকরা কাফিরদের নিজেদের আপন ভাবে, তাদের পক্ষ নেয়। তারা কখনোই মন থেকে মুসলিমদের মেনে নিতে পারে না, তাদের সাথে থেকে স্বস্তি পায় না। আবদুল্লাহ ইবনে উবাই মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত আদায় করতে যাচ্ছিলেন। এমন সময় সামনে এসে দাঁড়ালেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যাদেরকে সত্য মিথ্যার ফারাক বোঝার ক্ষমতা দিয়েছেন সেই মুষ্টিমেয়দের একজন ছিলেন তিনি। মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াবেন স্বয়ং আল্লাহ রাসূল, এটা তিনি কোনোভাবেই মানতে পারলেন না। আবদুল্লাহ ইবনে উবাই অতীতে যত কুকর্ম করেছে তার সমস্ত ইতিহাস এক এক করে বলতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, এমন এমন কাজ করার পরও আপনি কিভাবে তার জানাজার সালাত পড়াতে পারেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পথ ছেড়ে দাও ওমর, আমি যদি জানতে পারি আল্লাহর কাছে তার নাজাতের জন্য 70 বারের বেশি দোয়া করলে আমার দোয়া কবুল হবে, তবে আমি তাই করব।
ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি।
হে নবী, এমন লোকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আর না করেন দুটোই সমান। যদি আপনি তাদের জন্য 70 ক্ষমা প্রার্থনা করেন, তারপরেও তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, কেননা এরা আল্লাহকে এবং তার রসুলকে অস্বীকার করেছে। বস্তুত আল্লাহ নাফরমানদের হিদায়ত করেন না। সূরা আত-তওবা আয়াত 80। কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা 70 বারের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে 70 বারের বেশি ইস্তিগফারে যদি কাজ হতো তবে তিনি তাই করতেন। এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটা অসাধারণ দিক তুলে ধরে। আবদুল্লাহ ইবনে উবাইয়ের শত্রুতা দেখতে দেখতে ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত প্রশ্ন করেছিলেন, আপনি কিভাবে তার জন্য ক্ষমা চাইতে পারেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ছিল বিশাল। যে আবদুল্লাহ ইবনে উবাই জীবনভর তার বিরুদ্ধে চক্রান্ত করেছে, শত্রুতা, মিথ্যাচার, ছলচাতুরি কিছুই বাদ রাখেনি, তাকেও তিনি শেষ সুযোগ দিতে চেয়েছেন। তার জানাজা পড়িয়ে তার নাজাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। জাহান্নামের আগুনে যে সীমাহীন কষ্ট, সেই কষ্ট তিনি তার শত্রুর জন্যও চাননি। এই জানাজা পড়ার আরেকটি উদ্দেশ্য হতে পারে ইবনে উবাইয়ের অনুসারীদের মন জয় করার চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আশা করেছিলেন তাদের প্রতি নমনীয়তা দেখানো হলে তারা তাদের নিফাক ছেড়ে তওবা করে ফিরে আসবে। এই সিদ্ধান্তটি তখনও শরিয়াগতভাবে বৈধ ছিল এবং দ্বিতীয়ত রাজনৈতিক বিবেচনায় অনুকূল ছিল। কিন্তু এই জানাজা পড়ার পরেই মুনাফিকদের উপর জানাজা সালাত আদায়ের বৈধতা তুলে নেওয়া হয়।
ولا تصل على احد منهم مات ابدا ولا تقم على قبره انهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون
আর তাদের মধ্যে কারো মৃত্যু হলে তার উপর কখনো নামাজ পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রাসূলের প্রতিও। বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। সূরা আত-তাওবা আয়াত 84। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন যে মুনাফিকদের উপর আর কোনো জানাজার সালাত পড়া হবে না। এটি ছিল চূড়ান্ত হুকুম। কোরআনে বেশ কিছু আয়াত আছে যেগুলো ওমর রাদিয়াল্লাহু আনহুর মতের সমর্থনে নাজিল হয়েছিল। এটি তেমনই একটি আয়াত। আল্লাহ রাসূলের আগে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যু ছিল আল্লাহর পক্ষ থেকে একটি হিকমা। ইবনে উবাইয়ের মনে আশা ছিল আল্লাহ রাসূলের মৃত্যুর পরে সে পুনরায় মদিনার নেতৃত্ব ফিরে পাবে। আমরা আগেই আলোচনা করেছি, যখন ইবনে উবাইয়ের হাতে মদিনার শাসনভার আসার কথা, ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন এবং আওস ও খাজরাজের নেতৃত্ব গ্রহণ করেন। ফলে তার স্বপ্ন ভঙ্গ হয়। রাসূলুল্লাহর অধীনে পুরো সময়টাতে সে এবং তার দলবল জিহাদে যোগ দেওয়া থেকে বিরত থেকেছে, নিফাকের পথ অবলম্বন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের বিরুদ্ধে কাফিরদের সাথে ষড়যন্ত্র করে উৎখাতের চেষ্টা করেছে। তারা ভেবেছিল ইসলামের রাজত্ব সাময়িক, হঠাৎ করে এসেছে আবার হঠাৎ করে চলেও যাবে, মদিনা আগে যেমন ছিল তেমন হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি, বরং মুনাফিকদের প্রভাব ধীরে ধীরে ম্লান হয়ে যায়। আবদুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর মাধ্যমে মদিনার মুনাফিকদের কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। মুসলিমরা তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না গেলেও জ্ঞান ও যুক্তির মাধ্যমে তাদের সাথে লড়াই করে। চিহ্নিত মুনাফিকদের উপর জানাজা পড়তে মুসলিমরা অস্বীকৃতি জানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে যান কারা কারা মুনাফিক। এভাবে মুনাফিকরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর মদিনার ইসলাম আরও সুসংহত হয়। এখন আমরা উল্লেখ করতে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদের মধ্যে একটি ঘটনা। আর দশজন সহজ স্বাভাবিক দম্পতির মতোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও ছিল আনন্দ বেদনার গল্প, ছিল বাদানুবাদ আর মান অভিমানের উত্থান পতন। একবার এমন হয়েছিল, স্ত্রীদের সাথে অভিমান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক মাস বাড়ির বাইরে কাটান। পুরো সময়ে তিনি তার কোনো স্ত্রীর কাছে যাননি। ঘটনাটা নবম হিজরির। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গিয়ে দেখলেন আরও অনেকেই রাসূলের ঘরের দরজায় অপেক্ষমান, কাউকেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে প্রবেশের অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হলো। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু এলেন, তাকেও অনুমতি দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বসে আছেন আর চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন ওনার স্ত্রীরা। সবার মধ্যে বিষাদের ছাপ, পুরো পরিবেশ থমথমে হয়ে আছে। গুমট ভাবটাকে হালকা করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু মজা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সা নেই জেনেও যদি আমার বউ তার পেছনে খরচ করার জন্য আমাকে পীড়াপিড়ি করত তাহলে আমি তার ঘাড় ভেঙে দিতাম। ওমরের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, বললেন, এখানেও তো তাই হয়েছে, আমার চারপাশে যাদের দেখতে পাচ্ছ তারাও আমার কাছে ধন সম্পদ চাইতে শুরু করেছে। এই কথা শুনেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজ কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এগিয়ে গেলেন আর ওমর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন নিজ কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। দুজনেই আল্লাহ রাসূলের দুই স্ত্রীর বাবা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা নবীজির কাছে এমন কিছু দাবি করছো যা তার কাছে নেই। তারা উত্তর দিলেন, আমরা কখনো এমন কিছু দাবি করব না যা আল্লাহ রাসূলের কাছে নেই। এই ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের থেকে এক মাস আলাদা ছিলেন। আর সেই সময়ে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করেন,
সরাহা জমিলা ও ইন কুনতুন্না تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما.
হে নবী, আপনি আপনার স্ত্রীদের বলে দিন, তোমরা যদি পার্থিব জীবনের ভোগ এবং এর বিলাসিতা কামনা করো তাহলে এসো, আমি তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দিই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় করি। আর যদি তোমরা আল্লাহ, তার রসুল ও পরকালকে কামনা করো, তাহলে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল আল্লাহ তাদের জন্য মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন। সূরা আহজাব আয়াত 28-29। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল আর দশজনের মতো সহজ আর স্বাচ্ছন্দ্যময় ছিল না। আরাম কী জিনিস তা তিনি জানতেন না। তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, নেতৃত্ব, খ্যাতি, ধন সম্পদ তাকে হাতছানি দিয়ে ডেকেছে, কিন্তু সেই ডাককে তিনি কখনোই পাত্তা দেননি। এমনভাবে জীবন কাটিয়েছেন যেন দুনিয়ার চেয়ে সস্তা আর অর্থহীন বস্তু আর দ্বিতীয়টি নেই। মদিনে আসার পর মসজিদে নববীর পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম আর উম্মুল মুমিনীনদের জন্য ঘর তৈরি করা হয়। সেই ঘরগুলো ছিল নিতান্তই সাধারণ, রাজা বাদশাহদের প্রাসাদের মতো প্রকাণ্ড কিছু তো ছিলই না, বরং কাদামাটি আর পাথর দিয়ে তৈরি ছোট কয়েকটা মাথা গোজার ঠাই। সেগুলোকে বড়জোর কুঁড়ে ঘর বলা চলে। আরবের মরুভূমিতে সবচেয়ে সহজলভ্য খেজুরের ডাল ছিল সেই ঘরের চালা। ঘরের ছাদগুলো এত নিচু ছিল যে ছোটখাটো মানুষও নিমেষে হাত দিয়ে ছুঁতে পারত। ইমাম হাসান আল বাসরি রহিমাহুল্লাহ বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের ঘর দেখেছি, হাত বাড়ালেই এর ছাদ ধরা যায়। আল্লাহ রাসূলের সেই ঘরে জ্বালানোর মতো কুপিও ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের স্থানের সামনে ঘুমাতাম। রাতে যখন তিনি তাহাজ্জুদে দাঁড়াতেন, ঘরে আলো না থাকায় সিজদার সময় তার কপাল আমার মাথায় এসে লাগত। সিজদা যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ে খোঁচা দিতেন, তখন আমি পা ভাঁজ করে নিতাম। যখন তিনি সিজদা থেকে উঠতেন, আমি আবারও পা বিছিয়ে দিতাম। ঘরে কার্পেট বলে কিছু ছিল না, মেঝে বলতে ছিল বালি আর খেজুরের ছোবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই ঘুমাতেন, তার গায়ে এবড়ো থেবড়ো ছোবলার দাগ পড়ে যেত। রকমারি আসবাবও ছিল না, মাথার নিচে দেয়ার মতো একটা চামড়ার গদি ছাড়া আর কিছুই চোখে পড়ত না ঘরে। তার জীবন দেখলে মনে হতো প্রাচুর্য বলে এই পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব নেই। এই দৃশ্য দেখে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধরে রাখতে পারলেন না, কেঁদেই ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি এই উম্মতকে প্রাচুর্য দান করেন। পারস্য আর রোমের সম্রাটদের দেখুন, তারা তো আল্লাহর ইবাদত করে না, অথচ তারাই আজ ভোগ বিলাসে আছে। তিনি বললেন, ওমার, এটাই কি উত্তম নয় যে তারা দুনিয়ার ভোগ বিলাস পেল আর আমরা আখিরাতের অনন্ত জীবন পেলাম? আমরা জীবনের প্রাচুর্য দেখে আক্ষেপ করি, কেন অন্য অনেকের সমান কিংবা তার চেয়েও বেশি পরিমাণ নিয়ামত আমার হলো না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন এসব কিছুই স্পর্শই করত না। দুনিয়ার ভোগ বিলাস, আরাম আয়েশ আর প্রাচুর্য ছিল তার কাছে একটা মশা কিংবা মাছের চেয়েও তুচ্ছ। কাছে আসলেই হাত বাড়িয়ে তাড়িয়ে দেওয়ার মতোই তিনি বরাবর একে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। দারিদ্র ছিল আল্লাহ রসুলের নিত্যসঙ্গী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এমন হয়েছে পরপর তিন চন্দ্র মাস অতিবাহিত হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের ঘরে চুলায় আগুন জ্বলেনি। এই কথা শুনে তার ভাগ্নে উরওয়া ইবনে জুবাইর ইবনুল আওয়াম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে সে সময় আপনারা কী খেতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, আমরা শুধু পানি আর খেজুর খেয়ে থাকতাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুলকে কোনোদিনও ভুনা গোশত দিয়ে পেট ভরে এক টুকরো রুটি খেতে দেখিনি। এমন নয় যে উম্মুল মুমিনিনরা আল্লাহ রসুলের এই কঠোর আর অনাড়ম্বর জীবনের সাথে অভ্যস্ত ছিলেন না, কিন্তু হিজরি নবম বর্ষে এসে আল্লাহ আজ্জা ওয়াজাল উম্মাহকে খায়বার মক্কা বিজয়ের মতো কিছু গুরুত্বপূর্ণ বিজয় দান করেন। কোরআনের কিছু আয়াত নাজিল হয় যা সীমার মধ্য থেকে দুনিয়ার নিয়ামত ভোগ করার অনুমতি প্রদান করে। আল্লাহ তাআলা বলেন,
উল মান হারামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়িবাতি মিনার রিজক উল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামা
আপনি বলুন, আল্লাহর সাজসজ্জাকে যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্যবস্তুসমূহকে কে হারাম করেছে? আপনি বলুন, এসব নিয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্য এবং কেয়ামতের দিন খাঁটিভাবে তাদেরই জন্য। এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্য যারা বোঝে। সূরা আরাফ আয়াত 32। আয়াতগুলো নাজিল হওয়ার পর উম্মুল মুমিনিনরা মনে করলেন, আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে থেকে আল্লাহর দুনিয়ায় মুমিনদের জন্য যা হালাল করা হয়েছে সেই নিয়ামত ভোগ করায় দোষের কিছু নেই। আদতে এই আয়াতগুলো ছিল মূলত সাধারণ মানুষের জন্য। আল্লাহ তাআলা চেয়েছেন তার রাসূল দুনিয়ার উপকরণ থেকে নিজেকে বিরত রাখবেন, বাকিদের মতো তিনি দুনিয়া উপভোগ করবেন না। আপনি কাফিরদের মাঝে কিছু লোককে ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি চোখ তুলে তাকাবেন না, তাদের ব্যাপারে চিন্তিত হবেন না, বরং মুমিনদের প্রতি ঝুঁকে থাকবেন। সূরা আল হিজর আয়াত 88। অনন্ত আখিরাত জীবনের উল্টো পিঠে অতি তুচ্ছ এই নশ্বর পৃথিবীর মায়া জড়িয়ে যাওয়া আল্লাহ রসুলের জন্য কোনোভাবেই শোভনীয় নয়। সূরা আহজাবের সেই আয়াতটি নাজিল হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের দুটো রাস্তা খুলে দিলেন। হয় তারা দুনিয়ার ভোগবিলাস উপভোগ করবেন অথবা তারা আল্লাহ রসুলের জীবনসঙ্গী হিসেবে থাকবেন। তারা যদি আল্লাহ রসুলের সাথে সংসার করেন তবে বিনিময়ে কষ্ট হলেও লাভ করবেন সবচেয়ে মহান প্রাপ্তি, আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর পক্ষ থেকে এক অসামান্য পুরস্কার। যে নারীরা এতদিন ভরণ পোষণ বাড়ানোর জন্য চাপাচাপি করতে করতে নবীজিকে প্রায় বিরক্ত করে তুলেছিলেন, এই আয়াত শোনার পর তারা প্রত্যেকেই এক বাক্যে বললেন, আমরা আল্লাহ, আল্লাহ রসুল এবং আখিরাতের আবাসকেই বেছে নিলাম। আল্লাহ তাদের প্রত্যেকের উপর সন্তুষ্ট হন। খোলাফায়ে রাশিদিনরাও এই ঘটনা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন সমগ্র মুসলিম জাহানের ভার যার কাঁধে তার জন্য দুনিয়ার চাকচিক্যে মোহাবিষ্ট হওয়া কী করে শোভনীয় হয়। তাদের ভোগবিলাসের জায়গা হল আখিরা। নিজের অধীনস্থ মানুষের দেখভালের জন্য তারা রাত দিন কঠোর পরিশ্রম করে যাবে, দুনিয়াকে পিষে ফেলবে পায়ের তলায়। বাস্তবে সেটাই হয়েছে। আমরা দেখেছি উম্মার সোনালী যুগের খলিফারা আল্লাহ রসুলের রেখে যাওয়া সেই সুন্নার অনুসরণ করেছেন। দুনিয়ার ভোগবিলাসের সমস্ত উপকরণকে পায়ে ছেলে এই উম্মাহকে আগলে রেখেছেন নিজেদের সর্বস্ব দিয়ে। আল্লাহ তাদের উপরও সন্তুষ্ট হন। আজকের পর্বের সবশেষ আলোচনা মুশরিকদের সাথে বারা ঘোষণা এবং জিহাদের চূড়ান্ত পর্যায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি নবম সনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হজের আমির হিসেবে মনোনীত করলেন। সে সময় মক্কার কর্তৃত্ব মুসলিমদের হাতে ছিল, কিন্তু তখনও মূর্তি পূজারীরা তাওয়াফ করার জন্য কাবা ঘরে আসত। নগ্ন অবস্থায় কাবাঘর তাওয়াফ করার ঐতিহ্য তারা তখনও বজায় রেখেছে। তারা বিশ্বাস করত যে তাদের অপবিত্রতা ও পাপের কারণে তাদের পোশাক পরিধান করে তাওয়াফ করাটা অনুচিত, তাই তার কুরাইশদের পোশাক ধার করে তাওয়াফ করত। কুরাইশদের ব্যবহার্য পোশাককে পবিত্র মনে করা হতো, কিন্তু কাপড় ধার করার মতো সচ্ছলতাও সবার ছিল না, তাই তারা নগ্ন হয়েই তাওয়াফ করত। শিরক ও নগ্নতার এই পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে চাইলেন না। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়েকশো সাহাবিকে নিয়ে হজ করতে গেলেন। তখন নাজিল হল সূরা বারাহ, অর্থাৎ সূরা আত-তাওবার প্রথম দিকের কিছু আয়াত। কিন্তু ততক্ষণে আবু বকরের নেতৃত্বে সাহাবিরা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াতগুলোকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে দিতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সূরা তাওবার এই আয়াতগুলো নিয়ে যাও, সবাই মিনায় জড়ো হওয়ার পর এই আয়াতগুলো পড়ে শোনাবে। তাদেরকে বলে দাও, কোনো কাফের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, কোনো মুশরিক এই বছরের পর হজ পালন করতে পারবে না, আর কোনো নগ্ন ব্যক্তি আল্লাহর ঘরের চারপাশে তাওয়াফ করতে পারবে না। তবে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ আছে তাদের চুক্তি নির্ধারিত সময়সীমা পর্যন্তই বহাল থাকবে।
فسيحوا في الأرض أربعة أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم
সম্পর্ক ছেদ করা হলো আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে সেই মুশরিকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। অতঃপর তোমরা পরিভ্রমণ করো এ দেশে চার মাসকাল, আর জেনে রাখো তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না, আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদের লাঞ্ছিত করে থাকেন। আর মহান হজের দিনে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেয়া হচ্ছে যে আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত এবং তাঁর রাসূলও। অবশ্য যদি তোমরা তওবা করো তবে তা তোমাদের জন্যও কল্যাণকর, আর যদি মুখ ফেরাও তবে জেনে রাখো আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না। আর কাফিরদেরকে মর্মান্তিক শাস্তি সুসংবাদ দাও, তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ তারা চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূরণ করো। অবশ্যই আল্লাহ সাবধানীদের পছন্দ করেন। অতপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো যেখানে তাদের পাও, তাদের বন্দী করো এবং অবরোধ করো, আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আত-তওবা আয়াত 1-5। এটা একমাত্র সূরা যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু হয় না, কারণ এই সূরাটি শুরু হয় সরাসরি কাফিরদের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণার মাধ্যমে। অবশ্য এর অন্যান্য ব্যাখ্যাও আছে। এই সূরার প্রথম শব্দ বারাহ, অর্থাৎ সম্পর্কচ্ছেদ। এই আয়াতগুলো সহ আরও কিছু আয়াত আলী রাদিয়াল্লাহু আনহু হিজরি নবম শতকের হজে বর্ণনা করেন। মক্কায় মুশরিকদের বিভিন্ন আচার প্রথা ও উপাসনা দেখা যাওয়ার এটাই ছিল শেষ বছর। এরপর মক্কায় সব রকম শিরক নিষিদ্ধ হয়ে যায়। এই ঘোষণার মাধ্যমে আরব উপদ্বীপের ইতিহাসে তাওহীদের অধ্যায় সূচিত হয়। এই ঘোষণা ছিল কাফির ও মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদের ঘোষণা। এর ফলে আরব মুশরিকদের জন্য দুটো পথ খোলা থাকল, হয় তারা মুসলিম হবে, ইসলামের কর্তৃত্ব স্বীকার করে নেবে, অথবা মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। যারা ইতোমধ্যেই আল্লাহ রসুলের সাথে চুক্তিতে আবদ্ধ ছিল তারা নিরাপদ থাকবে চুক্তির সময় সময় পর্যন্ত, এরপরে আর চুক্তি নবায়ন করা হবে না। আর যাদের সাথে কোনো চুক্তি ছিল না তাদের চার মাসে সময় দেয়া হলো, এরপর হয় তারা ইসলাম গ্রহণ করবে না হয় তাদের বিরুদ্ধে জিহাদ করা হবে। এভাবে আরবে শিরকের সমাপ্তি হলো এবং মুশরিকদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হলো। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।